8 ফেব্রুয়ারি 2017, খাজা মঈনুদ্দিন চিশতি, মাদ্রাসা, বাজার রোড, বরিশাল, সকাল 9টা।
আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলাহি বয়ান পেশ করছেন বাংলাদেশের অন্যতম প্রিয় দানিল মুর্শিদে মুকাম্মাল হযরতুল আল্লামা জনাব আলহাজ্জ মাওলানা আব্দুল মতিন হুসাইন সাহেব দামত বরকাতুল আলিয়া প্রিয় দানিল ভাইকরা ভ্রাতা আমাদের গুরুত্বপূর্ণ মূল্যবান বয়ান পেশ করার জন্য সবার পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি।
الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به وقال عليه الصلاة والسلام من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم الله قال جل جلال ومن وعلا ومد الشكل كي معاف کرن الله تعالى اطاعت الله رغوية الله محبت انابت আল্লাহর হুকুমের সামনে মাথা নত করা, আল্লাহর হুকুমকে শিরে ধৈর্য করা, আল্লাহর হুকুম মোতাবেক পুরো জীবনটাকে গড়ার এবং সাজানোর আল্লাহ আমাদের তৌফিক দান করেন। দ্বীনের কথা আমরা সকলেই আলহামদুলিল্লাহ কম বেশি জানি, সেই মোতাবেক আমল এটি হল মেন বিষয়, মূল বিষয়। মুসলমানরা ওলামায়ে দ্বীনের নিকট থেকে কোরআন হাদিসের কথা শুনতে শুনতে হাজারো জিনিস সব মুসলমানদেরই কম বেশি মুখস্থ থাকে, জানা থাকে, কিন্তু আমাদের জিন্দগিতে সে মোতাবেক আমল পয়দা হয়ে গেলে কাজ হয়ে গেল। যদি মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, হালাল খায়, গুনাহ থেকে বাঁচে এবং অন্যের উপর জুলুম থেকে বাঁচে, এই পাঁচটা কাজ যে ব্যক্তি করবে নিঃসন্দেহে সে আল্লাহর ওলি হয়ে যাবে, কোন সন্দেহ নেই। এক হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনা আন-নাস বাওয়াইকহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি হালাল খায় এবং সুন্নত, এটা শরীয়তে পাকেরই এক নাম, আমিলা ফি সুন্নতিন, এখানে ফি এটা মুওয়াফাকাতের মানে আছে, আদ্দারু ফি নফসিহা কাজা ওয়া ফি গায়রিহা কাজা, আমিলা ফি সুন্নতিন, সুন্নত শরীয়ত মোতাবেক সে আমল করে, ও আমিন আন-নাস বাওয়াইকহু, সব মানুষ তার জুলুম থেকে অন্যায় থেকে নিরাপদ হয়ে যায়, দাখাল জান্না, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের নেশা ছিল, নেশা যে আল্লাহ রসুল যা বলেন সেটাই শোনা, সেটা গ্রহণ করা, সেটা মানা। সাহাবায়ে কেরামের কি যে এই নেশা ছিল, এই যুগে এটা বোঝা আমাদের জন্য মুশকিল হয়ে গেছে। কারণ বাহ্যিকভাবে আমরা এক একজন লেবাস পোশাকে জাহিরি সুরতে একদম খাঁটি এবং পাক্কা মুসলমানই না, টপ লেভেলের মুসলমান বলে আমাদের এক একজনকে মনে হবে, কিন্তু দেখা যাবে যে গীবত ছুটে নেই। সাহাবা একরাম গীবত করতেন না, দেখা যাবে যে জুলুম ছুটে নেই, আরেকজনকে অপমান করার অভ্যাস ছুটে নেই, আরেকজনকে গালি দেওয়ার অভ্যাস ছুটে নেই, এক মুসলমানকে পেরেশান করার থেকে বিরত হওয়া এটা আমার মধ্যে এখনো পয়দা হয়নি। যে একজনকে দেখলাম তার প্রতি সুধারণা করতে পারা এখনো এটা আমাদের মধ্যে পয়দা হচ্ছে না, দেখলেই মনে হয় এই লোকটা ভালো না, এই লোকের অভ্যাস ভালো না, এই লোকের অতীত ভালো না, বর্তমান ভালো না, অবস্থা মনে হয় যে এর ভবিষ্যতে ভালো হবে না ইত্যাদি। এই যে এই ধরনের ত্রুটি বিচ্ছেদগুলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এ থেকে মুক্ত ছিলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম করছেন যে দিলকে পাক সাফ রাখো, দিলকে দুনিয়ার মোহ থেকে এবং কারো প্রতি কুধারণা থেকে যে কোনো রকমের কালিমাযুক্ত বিষয় থেকে দিলকে পাক সাফ রাখো। কোরআন ও হাদিসে এইরকম বিষয়াদি বারবার উল্লেখিত আছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে কিয়ামতের দিন কারো ধন দৌলত এবং অর্থ সম্পদ বা তার জনবল কোনো কিছু সেদিন কাজে লাগবে না। হ্যাঁ, যার অন্তর পাক সাফ নিরোগ কালিমাযুক্ত কালিমামুক্ত অন্তর যার, এরকম বান্দা যদি আসে সে নিঃসন্দেহে কামিয়াব হয়ে যাবে। হযরতে সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তরজমা করছেন যে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, এমন অন্তর যে অন্তর কুফর শিরক থেকে মুক্ত, তাওহীদের নূরওয়ালা। অন্তর যখন তাওহীদের নূরওয়ালা হয় তো কেমন হয়? আমাদের সবকের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম এই ধরনের আয়াত এবং হাদিসের ব্যাখ্যা করতে করতে অনেকে একদম ক্লান্ত হয়ে পড়েন। এগুলো এজন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় আয়াত ও হাদিস যখন আলোচিত হইত সেটা তার মাহল কি ছিল সেটা আমাদের জানা নাই, সেগুলো আমাদের ইস্তেজার থাকে না। এজন্য এই সকল বিষয়াদিতে এখানে এক মতলব এই, এক তাওজি এই, এক ব্যাখ্যা এই, এরকম নানান ব্যাখ্যা দাঁড়াইতে থাকে। দাওরে নবুয়তের যে পরিবেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এই আয়াত অবতীর্ণ হওয়ার সময় যে পরিবেশ ছিল, কারা ছিলেন সেখানে উপস্থিত, কাদেরকে বলা হচ্ছিল, এগুলো খেয়াল করলে তখন অর্থ সহজ হয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কলবে সালিম মানে কুফর ও শিরক থেকে যে মুক্ত যে অন্তর, এরকম অন্তরের হাল কি হয়? এক হাদিস থেকে স্পষ্ট যে লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহা হিজাবুন দুনাল্লাহ হাত্তা তাখলুসু ইলাইহি। বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের অন্তঃস্থল থেকে পড়ে তো ফওরন তার লা ইলাহা ইল্লাল্লাহ আরশে আজম না রব্বুল আরশ পর্যন্ত পৌঁছে যায়, মহান আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিন লিখছেন যে সাথে সাথে তার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের নিকট কবুল হয়ে যায়। আর যার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের নিকট কবুল হয় তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি অন্তরের অন্তঃস্থল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের জন্য একদম সে উপযুক্ত হয়ে গেল। তো তার মানে যে লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর অন্তঃস্থল থেকে যখন বলে ওজনওয়ালা এমন ঈমান তার পয়দা হয় যেটা তার নামাজকে দুরুস্ত করে, তার তাকওয়াকে দুরুস্ত করে, তার আখলাককে দুরুস্ত করে, তার মানুষের সঙ্গে আচার ব্যবহারকে দুরুস্ত করে দেয়। কেন? কারণ হাদিস শরীফে আছে যে আবু মসুদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে মারতেছিলেন, পিছন থেকে আওয়াজ আসলো হে আবু মসুদ, এই গোলামের উপর তুমি যতটা ক্ষমতাধর আল্লাহ পাক তোমার উপর তার চেয়ে বেশি ক্ষমতাধর। يا ابا مسعود الله اقدر عليك منك عليه. تو হযরত আবু মাসউদ আনসারী বদরী সাহাবী তিনি বলেন যে আমি পিছনে তাকিয়ে দেখলাম যে আওয়াজ দাতা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আমি ভয় পেলাম এবং কাঁপতে থাকলাম আর আমি বললাম যে হে আল্লাহর রাসূল, এই গোলামকে আল্লাহর জন্য আজাদ করলাম। হুয়া হুররুন লিওয়াজহিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আবু মাসউদ, গোলামের উপর তোমার যে জুলুম হয়ে গেছে এই মুহূর্তেই তাকে আজাদ করে দিয়া তোমার জুলুমের প্রতিকার এই বিষয়টার সমাধান এবং নিরসন যদি তুমি না করতে, লাফাহাত কান্নার অকাল্লা মাসাদ কান্নার, তো নিঃসন্দেহ জাহান্নামের আগুন তোমাকেও গ্রাস করত। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। বোঝা গেল যে যে কোনো গুনার চরিত্রই হল যে আজাব শাস্তি। তো এই বেচারা কিভাবে জান্নাতে প্রবেশ করবে শাস্তি ভোগের আগে? দাখাল আল জান্না, সে জান্নাতে প্রবেশ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে প্রবেশ করবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলতেছেন যে তুমি যে আরেকজনের উপর জুলুম করতেছিল তো সেই জুলুমের কারণে জাহান্নামের শাস্তি তোমার জন্য অবধারিত হয়ে যেত। তাহলে বোঝা গেল যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলেসান বিকালবিহি, অন্তর অন্তঃস্থল থেকে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবেই। এই লা ইলাহা ইল্লাল্লাহ এমন যেটা বান্দাকে জুলুম থেকে মুক্ত করে, নামাজ ওয়ালা বানায়, আখলাক ওয়ালা বানায়, হ্যাঁ যে অন্তরের সাফাই ওয়ালা বানায়, হামেশা তার দিল পাক সাফ রাখার সে এহতেমাম করে। সুন লিয়া থা কে আপ আয়েঙ্গে ও কিয়া দিল নে এহতেমাম কে বস। করাচির এক বুজুর্গ বলেন যে হে আল্লাহ, আমি শুনছিলাম যে আপনি এই হৃদয়ে আসন নিতে চান, তখন থেকে দিন রাত আমি ফিকিরে থাকি, চেষ্টায় থাকি দিলটাকে আপনার পছন্দের উপযুক্ত বানানোর জন্য। আর জুয়ে খুন হো ইয়া হসরতে পা মাল হো, আব তো ইস দিল কো তেরে কাবিল বানানা হয় মুঝে। এক বুজুর্গ হযরত খাজা আজিজুল হাসান মুরজুক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মনের যত আরজু খুন করতে হয় আমি করব, কিন্তু যে কোনো ত্যাগের বিনিময়ে, যে কোনো কষ্টের বিনিময়ে, হে আল্লাহ হৃদয়টাকে আপনার পছন্দের উপযুক্ত আমার বানাতেই হবে, করতেই হবে। তো এটাই কোরআন শরীফের এক আয়াত, আল্লাহ পাক জালা জালালু ওয়া মানাওয়ালু বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন যে যে সকল বান্দারা আমি আল্লাহকে খুশি করার জন্য এবং আমার অসন্তুষ্টির এবং না পছন্দের অপছন্দের রাস্তা থেকে বাঁচার জন্য যারা দিন রাত কষ্ট স্বীকার করে, তো লানাহ দিয়ান্নাম সুবুলানা, আমি আল্লাহকে পাওয়ার সব ধরনের আমল এগুলোর তৌফিক আমি তাকে অবশ্যই দিতেই থাকব। আল্লাযীনা জাহাদু ফীনা যে বিষয় পছন্দ করেন, আল্লাহর খুশির পথে চলা, আল্লাহর অসন্তুষ্টির পথ থেকে বিরত থাকা। সুযোগ আছে রাস্তা রাস্তায় নজর করার, সুযোগ আছে খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোনের সঙ্গে বেপর্দা করার, কিন্তু এই সুযোগকে সে গ্রহণ করে না। এক ভয় যে যে দুনিয়ার কেউ না দেখুক কিন্তু আল্লাহ তো দেখেন। আলম ইয়ালম বি আন্নাল্লাহ ইয়ারা, বান্দার কে এই ইয়াকিন নাই যে আমি আল্লাহ তো দেখতে থাকি। জো করতা হ্যায় তু ছুপ কে আহলে জাহান সে, কোই দেখতা হ্যায় তুঝে আসমান সে। অতি গোপনও তুমি যা কিছুই করো না কেন, আল্লাহ তো আসমান থেকে দেখেন তোমাকে। আল্লাহ পাক তো প্রকাশ্য গোপন সবকিছুই জানেন, আলিমুল গায়েব তিনি, সবকিছুই আল্লাহ পাকের সামনে ওপেন, একদম খোলা। এই জন্য বান্দা তো দিন রাত এই ফিকিরে থাকে যে কোন ক্রমেই আল্লাহ যেন আমার উপর নারাজ না হন। ও রাজি হ্যাঁ মুঝসে খফা তো নেই হ্যাঁ, এই খতরা মেরে দিল সে কব দূর হোগা। ভারতে এক বুজুর্গ ছিলেন মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহ, অনেক উঁচু স্তরের আরেফ ছিলেন, আমাদের বড় বড় মাশায়েক ও যাকে বড় মানতেন। হযরত মাওলানা মঞ্জুর নোমানী রহমতুল্লাহ আলাইহি ওনার সোহবতে যেতেন, মাওলানা আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলী বুজুর্গের সোহবতে যাইতেন, মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলী এই বুজুর্গের সোহবতে যাইতেন, আমার শেখ রহমতুল্লাহ আলী এই বুজুর্গের সোহবতে যাইতেন, এবং মহিউদ্দিন্না হজরত মাওলানা শাহ আবরার সাহেব রহমতুল্লাহ আলীও এই বুজুর্গের সোহবতে যাইতেন, হজরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদি রহমতুল্লাহ আলী, বড় বেশি অনেক উচ্চ মাপের অনেক উচ্চ স্তরের আরেফে কামিল ছিলেন। তো তিনি বলেন যে দিন রাত এক চিন্তা আমাকে শেষ করে যে আমার মাওলা আমার উপর নারাজ না হয়ে যান, আমার উপর খুশি তো তিনি নারাজ তো না, এই ফিকির চিন্তা সর্বদা আমার ভিতরে সক্রিয় থাকে। ও রাজি হে মুড়ছে কফা তো নেই হ্যাঁ, আমার মাওলা আমার উপর খুশি তো নারাজ তো না। হযরত হাকিমুল উম্মত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, সব সময় ধ্যান অন্তরে কায়েম রাখা জরুরি, যে আমি যে কথাটা বলতেছি, আমি যে কাজটা করতেছি, আমি যে ব্যবহারটা করতেছি, এর দ্বারা আমার আল্লাহ খুশি হবেন তো, নারাজ তো হবেন না, এটা আমার আখিরাতের কোন বিপদ এবং ক্ষতি তো হয়ে যাবে না। হযরত হাকিমুল উম্মতের ভাষা, আয়া জো ইয়ে কাম হাম ইস ওয়াক্ত কর রহে হ্যায় আয়া ও আখিরাত কে লিয়ে মুফিদ হ্যায় মুসির, যে কাজটা আমি করতেছি আখিরাতের জন্য এটা ভালো হবে না মন্দ হবে, বিপজ্জনক হবে ক্ষতিকর হবে, এই বিষয়টা অন্তরে সর্বদা জাগ্রত রাখা কর্তব্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের বৈশিষ্ট্য ছিল এই যে দিল পাক সাফ, হামেশাই নেক আমল, নেক আখলাক, নেক ব্যবহার, নেক জিন্দগি, নেক চিন্তা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের চিত্র এমন ভাবে তুলে ধরছেন যে হাজার হাজার কিতাব লেখার চেয়ে ভারী মাত্র কয়েকটা ইবারত, কয়েকটা বাক্য, মান কানা মিনকুম মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদ মাত ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফযাল হাযিল উম্মাহ। أبرها قلوبا وعمقها علما وأقلها تكلفا। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যদি কেউ জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আদর্শ পথ অনুসরণ করতে চায়, এই যে যারা দুনিয়ার থেকে চলে গেছেন সেই কাফেলার জন্য মানুষ অনুসরণ করে, কারণ পরবর্তী যুগে যারা আসবে এই জিন্দা মানুষ তাদের উপরে কামিল দ্বীনের ক্ষেত্রে কি ভরসা করা যায়, কোন ফেতনায় পায়া বসে, হ্যাঁ কোন বিচ্যুতিতে কোন বিভ্রান্তিতে পায়া বসে, আল ফিতনা। তিনি বলেন যে আমি তোমাদের বলতে চাচ্ছি যাদের কথা, মানে আমার রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই রসুলের সঙ্গে যারা থাকছেন, উঠছেন বসছেন, দিন শিখছেন তার নিকট থেকে, তাদের কথা বলছি, তারা এমন ছিলেন যে আবার রহা কুলুবান, এটা না যে আজকাহ কুলুবান, তাদের দিল খালি পবিত্র ছিল না, বরং যে গুণাবলী অন্তরে অর্জন করা জরুরি সব গুণাবলীতে একদম পূর্ণাঙ্গভাবে তারা গুণান্বিতও ছিলেন। আবার রহা কুলুবান, দিল তাদের পাক সাফ, কলবে সালিমওয়ালা ছিলেন তারা সকলে, কলবে সালিমওয়ালা ছিলেন, পাক সাফ দিলের অধিকারী ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক দীর্ঘ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত করেছেন, যার একটা অংশ হল, হে আমার সন্তান, যদি পারো, ইয়া বুনাইয়া ইনিস্তাতাতা আন তুমসিয়া ওয়া তুসবিহা ওয়ালাইসা ফি কলবিকা গিসুন লিআহাদ ফাফআল, যে বৎস যদি পারো তাহলে এরকম করো যে দিন রাত তুমি এভাবে কাটাবে তোমার অন্তরে কারো প্রতি কোনো কুটিলতা না থাকে। তো সাহাবায়ে কেরাম যেটা শুনতেন সেই মোতাবেক চলতেন। ওই যে হাদিস শরীফ না, এটা এক বর্ণনাতে এত লম্বা, ওর ভিতরে এও আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার যত বান্দাদেরকে তুমি দেখবে সকলকে তুমি নিজের থেকে উত্তম মনে করবে, যে সকলে আমার চেয়ে ভালো। এই এক সবক, এটা এত ভারী এত গুরুত্বপূর্ণ যে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি নফল এবাদতের চেয়েও ভারী আমলটা। কোন এক মানুষ মনে করল যে আমার তাহাজ্জুদের কারণ এই তৈলিপ্ত তাহাজ্জুদ পড়ে না, আমি আমার তাহাজ্জুদ ছুটেই না, অতএব আমি উত্তম, সব গোল্লায় গেল, কিছুই থাকলো না তার। নিজেকে যে উত্তম মনে করে সে বরবাদ হয়ে যায়। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ, যে আল্লাহর খাওফ আল্লাহর সন্তুষ্টির চিন্তায় যে নিজেকে হামেশাই ছোট মনে করে, আমার কিছুই জানা নাই কি হবে। এক লোক উনি বলতেছিলেন যে হাতিয়ার এক বুজুর্গ মানুষ যে আল্লাহর কসম সারা দুনিয়াতে আমার মতো এরকম নিকৃষ্ট কেউ নেই, আরামসে বলতেছিলেন, খুব বহুতই বুজুর্গ মানুষ, যা বলেন দিল থেকে বলেন খুব আরামসে, এটাই দিন রাত্রের ওনার ফিকির এবং চিন্তা এবং বিশ্বাস, আমার মতো খারাপ মানুষ নাই। ভারতের হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহ তিনি বলতেন যে কুছ হো না মেরা জিল্লত ও খারি কা সবব হ্যায়, হায় মেরা এজাজ কে মে কুছ ভি নহি হো, আর ইস পর হ্যায় মুঝে নাজ কে মে কুছ ভি নহি হো। ভাই, নিজেকে কিছু মনে করলে আমার শেষ, আমার বরবাদ, আমার বড় গর্বের সম্পদ, আমার গর্বের ধন হল আমি কিছু না, এই কথা মনে করতে পারা, তাহলে আমি বহুত বড় ধনওয়ালা। ইন্নাল গিনা গিনান নাফস, দিল যার মাওলাওয়ালা সেই বড় ধনী, অন্তর ধন বড় ধন, বাইরে ধন আছে কারণেরও, কিন্তু দিল কুফরের অন্ধকারে লানতে আক্রান্ত। এরকম বাইরের ধন সম্পদ এটা তো দুনিয়ার ক্ষণস্থায়ী জিনিস, কিন্তু আসল ধন যেটা স্থায়ী চিরস্থায়ী সেটা হল ওয়াল্বাকিয়াতু সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা, আল্লাহকে রাজি করার জন্য বান্দা যা করে এগুলো হল চিরস্থায়ী সম্পদ। তো নিজের দিলকে পাহারা দেওয়া, নিজেকে নিজে পাহারা দেওয়া, যে এক ভাই খারাপ কাজ করছে, খারাপ কাজটুকু খারাপ, কিন্তু মুসলমান তো কি জানে কখন জানি সে আল্লাহর কাছে মাপ চাইবে, মাপ পাওয়া যাবে, এমন লজ্জিত হবে, এমন তওবা করবে যে আমার জিন্দিগি হাজারো আমলকে সারা যাবে সে এক তওবার দ্বারা। হযরত সাইয়েদুনা আদম আলাইহিস সালামের ভুল হয়েছিল, তো খেয়ালই ছিল না যে আল্লাহ পাক কি বলছিলেন আমাকে, লা তাকরাবা হাযিহি শাজারা, এই কথা তখন আর খেয়াল ছিল না, নাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা। কুরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে আদম ভুলে গেছিলেন, তাই ইচ্ছাকে তো এই অন্যার ভিতরে তিনি লিপ্ত হন নাই, এই ভুলটা ভুলই ছিল। তো আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম এত কানছেন এত কানছেন, ইবনে কুদামা হাম্বলি লিখছেন যে কিতাবু তাওয়াবিনে যে একদম নহরকে নহর পয়দা হয়ে গেছে চোখের পানির, এত কান্দা কানছেন। আল্লাহ তাআলা তার কান্না এবং ইস্তেগফার দেখে ফের বলছেন যে ফাতাবা আলাই, আমি আবার আগের চেয়ে বেশি তার প্রতি স্নেহের সাথে মুতাওয়াজ্জি হয়ে গেলাম। হযরত থানবী তরজমা লিখছেন তাফসীর বয়ানুল কোরআনে, তো ফাতাবা আলাইহি মজিদ শফকত কে সাথ মুতাওয়াজ্জি হয়ে গেছে উনকি তরফ, আর জাদা শফকত কে সাথ, কারণ তিনি তো আগে থেকে নবী, নবী হিসাবে দুনিয়াতে আসছেন, নবী হিসাবে আবির্ভূত হয়েছেন, তো তিনি নবুয়তের কারণে এমনি মাসুম। তো তাওবা আলাইহি মানে নবী যখন তওবা করেন কোন তার ভুল বিচ্যুতির জন্য, আগের চেয়ে তার মকাম বুলন্দ হয়। কিন্তু এরপরে আল্লাহ পাক বলছেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা এইভাবেই তওবা কবুল করতে থাকেন এবং দয়া করতে থাকেন। এই আয়াতে পাক বান্দাকে, বান্দাদেরকে আল্লাহ পাক বাতলাইছেন যে তোমাদের বাবার ভুলের জন্য যেরকম মাফ করে তাকে বড় মর্তবা দিয়ে দিছি, তো তোমরাও এরকম যদি ভুল ত্রুটি হয় খালেজ দিলে তবা করলে তো আমি তোমাদেরকে এরকম বড় মর্তবাও দিয়ে দিব, খালি তবাই কবুল করবো না, আর রহিম আমি রহমতের শানও তোমাদের উপর প্রকাশ করব। আল্লাহ পাক নিজের রহমতের শান যার উপর প্রকাশ করেন তার নেক আমলের তৌফিক হয়, গুনাহ ত্যাগের তৌফিক হয়, ইমানের সাথে তার মৌত নসিব হয় এবং কাল কেয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। কারণ হাদিস শরীফ আছে, মান নুকিসা উযযিবা, যাকে হিসাব নেওয়া হবে, যারই হিসাব নেওয়া হবে সে আর পার পাবে না, রক্ষা পাবে না, ধরা পড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ যদি আমাদের থেকে হিসাব নেন, জীবনের কোন বিষয় এরকম নাই যেটার হিসাব দেওয়া যাবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়ে মাকামে সিদ্দিকিয়তের নামাজ পড়ে ফের কান্দতেন আর বলতেন যে রব্বুল আলামিন আমি তো ভীষণ অন্যায় করে ফেলছি, মাফ করে দেন, নিজ গুণে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করে দেন। এজন্য আমার ভাই এরকম দিল বানানোর জন্য ইহতেমাম লাগে, ফিকির লাগে, চেষ্টা লাগে, মেহনত লাগে, বুঝ লাগে। এরকম চেষ্টা ফিকির এমনি নিজের থেকে পয়দা হয় না, প্রথম তো ওই বুঝটা, ওই চেতনা জাগ্রত হইতে হয়। হাকিম উল উম্মত মাওলানা আশরাফুল থানভি রহমতুল্লাহ আলাইহি বলেন যে নূরে ফাহাম কি কিসি ফানি ফিল্লাহ বাকি বিল্লাহ কি সোহবত কে বেদুন হাসিল নেই হতা। দিনের নূরওয়ালা বুঝ এটা পয়দা হয় না কোন কামিল ওলির সোহবতে উঠা বসা ছাড়া। ফানি ফিল্লাহ বাকি বিল্লাহ, সে সারা জাহান ভুলে গেছে আল্লাহর জন্য এবং আল্লাহর হুকুম আহকাম আল্লাহর সন্তুষ্টিওয়ালা জিন্দগি এটাই তার জিন্দগি, এছাড়া সে কিছুই বুঝে না। নূরে উদর ইমন ইউসর তাহত ফও বরসরম বর গর্দানম মানিন্দে তও। মাওলানা জালালউদ্দিন উবি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এতটা আল্লাহ পাকের খুশির জিন্দগি আল্লাহ আমাকে দান করছেন, আমি যেদিকে তাকাই ডানে বায়ে চতুর্দিকে সিরিফ আল্লাহ পাকের নূরই নূর দেখতে পাই। হাদিসে কুদসিতে আল্লাহ পাক জালা জালালু আম্মা নাওয়ালু বলেন যে বান্দা ফরজের চেয়ে ফরজের দ্বারা যে নৈকট্য অর্জন করতে পারে কোন আমলের দ্বারা এত বেশি নৈকট্য অর্জন তার হয় না। এরপরে যদি বান্দা নফল আমলও করতে থাকে তো আমি তো তাকে ভীষণভাবে মহব্বত করি, হাত্তা আহবাবতুহু। এখানে আহবাবতুহু মানে মাকামে মহব্বতে মজিদ তারাক্কি দান করি। কারণ ফরজ আমলগুলো যদি করে বান্দা এটার দ্বারাও আল্লাহ পাকের মহব্বতই অর্জন হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তাহলে আহবাব হাত্তা আহবাবতুর কি অর্থ হল? এ তাকে আমি একদম বড় মাপের মাহবুব বানাই নি। যে বন্দা ওলা ইয়াজারুল আব্দু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতু, যে বন্দা যখন নফল আমলও করতে থাকে তো আমার ফরজ আমল না হয় আমার ভয়ই করল, কিন্তু নফলগুলো করে কারণ এটা তো ফরজ না, তো করে আমার মহব্বতে, পরে আমি তাকে আমার মহব্বতের পাত্র, আমার প্রিয় পাত্র বানাই নি। এখানে লক্ষণীয় বিষয় হল যে আল্লাহ পাক বলছেন ফাকুন্তু সামাহুল্লাযি ইয়াসমাউ বিহি ওয়াবসারুল্লাযি ইউবসিরু বিহি ওয়ায়াদুল্লাতি ইয়াবতিশু বিহা ওয়ারিজলুল্লাতি ইয়ামশি বিহা। যার অর্থ হল যে আল্লাহ পাক বলেন যে তখন ওর হাত পা চোখ কান নাক সর্ব অঙ্গ আমার নূরি নূরে পরিণত হয়ে যায়। বন্দা যখন আপাদ মস্তক আল্লাহ পাকের নূরে পরিণত হয়ে যায় আল্লাহ পাকের মর্জিওয়ালা জিন্দগি নসিব হয়ে যায়, সিদ্দিকিনের মাকাম সে বান্দা প্রাপ্ত হয়ে যায়। কারণ সিদ্দিক বলেই তাকে আল্লাযী ইয়াবযুলুল কাওনাইন ফি রিজা মাহবুবিহি, যে দুজাহানকে ত্যাগ করে দেয় আল্লাহ পাকের মহব্বতে। এই বান্দা তো আল্লাহ পাকের সন্তুষ্টি ছাড়া আর কিচ্ছু বুঝে না। জো উনকি খুশি হ্যায় ও মেরি ভি খুশি হ্যায়, যা দিল তুঝে ছোড়া কি দিদার ও হ্যায় উদার হাম। সে নিজের মনের কি আরজু, মনের তাকাজা চাহিদা এটার পরবাহ করে না, তার ফিকিরই থাকে আমার মাওলা যাতে রাজি আমিও তাতেই রাজি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ যাতে রাজি আমি রাসূলও তাতে রাজি। আব্দুল্লাহ ইবনে মাসউদ যে বিষয়ে খুশি সন্তুষ্ট সম্মত, আমিও সে বিষয়ে খুশি সন্তুষ্ট এবং সম্মত। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কত বড় মাকাম ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিগাহে নবুয়তে, এই হাদিসে পাক থেকে স্পষ্ট হয়, এত প্রিয় ছিলেন। সাহাবিদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন যে গঠনের দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে খুব বেশি মিল হইত। কানা আসবাহা বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বান্দা যখন এরকম হাল বলা হয়, এরকম শান বলা হয়, তো কি মর্তবা তার, রাজা বাদশাহ তার সামনে কি জিনিস? হ্যাঁ, বাদশাহ কাঠের চেয়ারে বসে থাকে, না হলে সে স্বর্ণরূপা আর না হলে হীরা জওহরাতের চেয়ারে বসবে। হ্যাঁ, আর এই বান্দার দিলে স্বয়ং মাওলা আসেন। হ্যাঁ, যে বান্দা আল্লাহকে পায় যায় তো তার মতো ধনীকে শাহ ওলিউল্লাহ, ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ মোগল বাদশাহদেরকে লক্ষ্য করে বয়ানের সময় বলতেন যে দিলে দারাম জওয়াহির পারা ইসকাস্তে তাহবিল আস কেদারজের গর্দমির সামানে কি মন্দারম, আমি বলি উল্লার সিনাতে আল্লাহ পাকের মহব্বতের এমন দামি মণিমুক্তা বেসমার মজুদ যে হে বাদশারা বলো তো আসমানের নিচে জমিনের উপরে আমার মতো ধনী আর কে আস। তো রাজা বাদশারা মাথা নিচু করতেন, তাল্লুক মা আল্লাহ এমন এক জিনিস যে এর সামনে কারো কোন শক্তি কোন ক্ষমতা কোন দাপট কাজ করে না। ময়মনসিংহ এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ফয়জুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লাহ তাআলা আমাদের সমস্ত বুজুর্গগণকে অনেক বড় মর্তবা দান করেন। এই বুজুর্গের নিকট ওখানে এক ডিসি নতুন আসছিলেন, তো উনি খবর পাইছেন যে হুজুরে এমন কিছু কাজ করেন যেটা তখনকার সময়ের সরকারি সরকারের পক্ষ থেকে রাজনৈতিক যে তাদের অবস্থান ছিল সেটার সঙ্গে মিলে না। ওই বুজুর্গ আরেক বুজুর্গকে সমর্থন করতেন, কথা বোঝেন নাই, সিয়াসি ময়দানে রাজনৈতিক ময়দানে তিনি এমন এক বুজুর্গকে সমর্থন করতেন যেটা সরকার পছন্দ করত না। তো ওখানে যে ডিসি সাহেব নতুন আসছেন উনি শুনছেন, উনি শুনে এটাতে খুব বিরক্ত হয়েছেন। পরে এক লোক পাঠাইছেন যে ওনাকে বলো আমার সঙ্গে যেন আমার অফিসে দেখা করে। শুনতেছেন ভাইয়েরা, হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে মাওলানা আথারুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমি যখন মাওলানা ফজলুর রহমান সাহেবের সিনাটা দেখি মনে হয় যে একটা নূরের টুকরা। হাটহাজারীর হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি তাকে খেলাফত দিছিলেন, এই মানুষটা খুব কম লোকদেরকে খেলাফত দিতেন। আর হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমুল্লাহর সুদীর্ঘ সুবোধ প্রাপ্ত ছিলেন এই হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলী। হযরত থানভী এক স্বপ্নে হাটহাজারী হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলীকে বলছিলেন যে ওরা তো আমি খেলাফত দেই নাই, আচ্ছা তুমি খেলাফত দিয়ে দাও। পরে এই বুজুর্গ খেলাফত দিছিলেন। সেই হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলীকে আমার দেখার তৌফিক হয়েছে, তার সুবত উষা বসা করার তৌফিক হয়েছিল। ওহ কি মানুষ ছিলেন, ফেরেস্তা জমিনে ফেরেস্তা বসবাস করতেন, এসা মানুষ ছিলেন। তো যখন ওই লোকটা গিয়া বলল যে ডিসি সাহেব আপনাকে ডাকছেন, পরে তিনি বলছেন কি আমি কি জন্য যাব আমি ডিসি সাহেবের অফিসে, আমার তো কোনো কাম নাই সেখানে, আমার তো কোনো জরুরত পড়ে নাই, ওনার যদি কোনো দরকার থাকে আমার কাছে উনি আইলেই পারে। বলছেন যে ওনার যদি আমার কাছে কোনো দরকার থাকে উনি আইলেই পারে, আমার তো কোনো দরকার নাই, আমি কি জন্য যাব। উনি সহজ ভাষায় সাদা মাঠা কথা বলে দিচ্ছেন। ওই লোক ডরে ভয়ে কাঁপতেছিল যে সংবাদদাতা, পরে সে গেছে কাঁপতে কাঁপতে গিয়ে ডিসি সাহেবকে বলছে যে ওনার এই কথা বললাম, তা উনি এই কথা বললেন যে আমার তো কোনো দরকার নাই, ওনার দরকার থাকলে উনি আইলেই পারে। ডিসি এমন ভয় পাইছে যে আরে বাপরে কার কাছে কি আমি বলছি, আর এতক্ষণ খোঁজখবর নিয়ে জানছে যে এই মানুষ তো আমার মতো ডিসি তার পায়ের ধুলার সমান না। পরে নিজে গাড়ি দিয়ে দৌড়ে সেখানে হাজির, গিয়ে পরে বলছে যে হুজুর বড় বেয়াদ হয়েছে, আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দেন, আমি হালাক হয়ে যাব। পরে হুজুর হাসছেন, ঠিক আছে। কোন আশ্চর্য মানুষ, আল্লাহু আকবার, আমি ওনাকে দেখছিলাম কি ভারী ঈমান, কি ভারী ঈমান ওয়ালা মানুষ। এ সকল লোকদের কোনো মোকাবেলা করা যায় না, শুনতেছেন ভাইরা? এজন্য হযরত হাকিমুল উম্মত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আসল কাম হলো যে আমি মানুষের মতো মানুষ হই। মানুষের মতো মানুষকে হযরত হাকিমুল উম্মত বলেন যে আগর ইয়ে ইনসান ইনসান বন যায় তো ইয়েহি সব কুছ হ্যায়। এই মানুষ যদি মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়, তো মানুষই সবচেয়ে বড়, সবচেয়ে পাওয়ার ওয়ালা, সবচেয়ে মর্যাদা ওয়ালা। আর ইনসান বননে কা তরিকা ইয়ে হ্যা আল্লাহ তাআলা সে সহি তাআলুক পয়দা হো যায়। আর মানুষের মানুষ হওয়ার তরিকা হল যে জিন্দগি এমন বানানো যাতে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক পয়দা হয়ে যায়, নিবিড় মহব্বতের বন্ধন পয়দা হয়ে যায়। এটা হলো মানুষ হওয়ার তরিকা। যে সুযোগ আছে গোপনে মদ খাওয়ার কিন্তু খায় না, কিন্তু ভাই কেউ না দেখলে কি হবে, আল্লাহকে দেখেন না? হ্যাঁ, সুযোগ আছে কারোর বিরুদ্ধে চক্রান্ত করার, ষড়যন্ত্র করার, ডাকুসি বলার, বলে না। সে লোকটা সামনে নাই কিন্তু আল্লাহ তো সামনে, আল্লাহ তো সেখানে আছেন। আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তুমি মুতাওয়াজ্জে হও, যেদিকে রুখ করো, যেদিকে তুমি যাও, তো আল্লাহ পাক তো তোমার একদম সামনে। হাদিস শরীফে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাকিবিল্লাহ তাজিদহু তুজাহাক, রাকিবিল্লাহ তাজিদহু তুজাহাক, যে তুমি আল্লাহর ধ্যান সদা অন্তরে রাখবা, তো তাতে তুমি দেখবা যে আল্লাহ পাক তোমার একদম সামনে, এরকম এক হাল পয়দা হয়ে যাবে। যে এমনি আমরা তো ওয়াজ করি যে কিতাব কয়টা পড়লাম, হাদিস দেখলাম, তাফসির দেখলাম, বিভিন্ন বুজুর্গদের কথা শুনলাম, পড়লাম, এগুলো মুখস্থ করলাম, পরে ইয়াদ থেকে এখন আস্তে আস্তে বললাম, এই হলো আমাদের তরিকা। বুজুর্গানের দিনের কথা এরকম হয় না, তাদের কথা আসে অন্তর থেকে। পাল রুকজার মর্দে হাল শো, বেশে মর্দে কামেলে পামাল শো। হ্যাঁ, জবান থেকে কথা বলেন না, তারা কথা বলেন দিল থেকে, দিল থেকে আসে। এক হল কলবে মলফুজাত আর এক হল নকলে মলফুজাত। আমার শায়খ রহমতুল্লাহ আলী বলতেন যে অনেকে কোরআন হাদিসের কথা খালি উল্লেখ করে, বুজুর্গার দিনের মলফুজাত উল্লেখ করে, আরেকটা হল কলবে মলফুজাত, এমন অন্তর তার হাসিল হয়েছে যে অন্তর থেকে নূরওয়ালা কথা বের হইতে থাকে। আল্লাহ পাক এতটা তার প্রতি মেহরবানি করেন। কোরআন সুন্নাহ তো আমাদের দলিল, কিন্তু নিজে এরকম আমলওয়ালা হওয়া যে কোরআন সুন্নাহর দলিল মোতাবেক নূরওয়ালা কথা অন্তর থেকে বের হয়ে আসে, যেটাকে এলহাম বলে। মান ইউরিদুল্লাহ বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইউলহিমহু রুশদা। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দাকে আল্লাহ পাক সর্বোচ্চ কামিয়াবি দিতে চাইলে তো আল্লাহ পাক তাকে দ্বীনের গভীর নূরওয়ালা সমজ দান করেন, এবং তাকে আল্লাহ তাআলা যখন যেখানে কামিয়াবির রাস্তা সেটা এলহাম করতে থাকেন। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, হ্যাঁ, যে আমি তাকে তৌফিক দিতে থাকবো আমি আল্লাহর খুশির পথে চলার জন্য, এবং সেই খুশির পথে চলার এলহাম করতে থাকেন, সেটাও লানাহদিয়ান্নারই এক অংশ। আল্লাহ পাকের তৌফিক ছাড়া বান্দার নেক আমল করা মুশকিল। হ্যাঁ, এক বুজুর্গ যে পাহাড়ের মধ্যে পাহাড়ের গুহাতে নির্জনে ইবাদত করতেন, আর সমাজ থেকে একটু দূরে গিয়া নির্জনে গোপনে ইবাদত করতেন। শয়তান একদিন ধোকা দিছিল যে কারে ডাকো তো তিনি কি সাড়া দেন, তো এ বেচারা খটকা পড়ে গেছে। আলেম ছিলেন, আলেম ছিলেন না তিনি, উম্মি মানুষ, এজন্য কোন সহি জবাব তার বুঝেও আসে নাই। তো শয়তানের এই ধোকার মৌকাতে আল্লাহ পাক জালা জালাল ওয়ামানাওয়ালের দরিয়া রহমতে জোশ আসছে যে এই বন্দা দীর্ঘদিন থেকে আমার দুয়ারে পড়ে আছে, অন্য কোথাও যায় না। হ্যাঁ, তো আমার দুয়ারের সায়েল, আমার দুয়ারের ভিখারি সে। এজন্য আল্লাহ পাক জালা জালাল ওয়ামানাওয়াল তার অন্তরে ঢাললেন সাথে সাথে, গুফত আ আল্লাহ তু লাব্বাইকে মাস্ত ভি নিয়াজ ও সুজ ও দরদত পাইকে মাস্ত, হে বান্দা তুমি বলো যে আমি তোমাকে সাড়া দেই কিনা, আর তোমাকে এখানে নিয়ে আসছে কে, জনগণ থেকে দুনিয়ার ঝামেলা থেকে আলাদা করে আমি মাওলাকে ডাকার জন্য এখানে কে নিয়ে আসছে? আমি রহমত পাঠায় রহমতের পেয়াদা দিয়া তোমাকে ধরে নিয়ে এসে এখানে বসাইছি যে তুমি মাওলাকে নিয়ে মুশগুল হয়ে যাও। হ্যাঁ, কই তুরছে কুচ কই কুচ মাংতা হ্যাহ মায় তুরছে তলব গার তেরা, কে কত হাজারো জনে হে আল্লাহ হাজারো কিছু চাই আপনার কাছে, আমি চাই হে মহান আল্লাহ খুদ আপনাকে। কই তুরছে কুচ কই কুচ মাংতা হ্যাহ মায় তুরছে তলব গার তেরা, আল্লাহ আমাদেরকে এরকম দিল নসিব করেন। আমার ভাইরা, তো যে কোনো বান্দা ফিলহাল কোন গুনাতে সে যদি আক্রান্ত থাকতে দেখাও যায়, হয়তো এমন তওবা করবে কোথার থেকে কোথায় উড়ে চলে যাবে, কোন একটা ভালো আমল করবে, এক আমলের কারণে আল্লাহ তার উপর খুশি হয়ে তাকে জান্নাত দান করবেন। আর আমার জীবনের অসংখ্য এরকম বিষয় আছে, এক একটা কাজ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, নাউজুবিল্লাহ তাআলা মিন জালে। হাদিস শরীফে আছে না যে এক মেয়ে মানুষ মুসলমান কিন্তু জিনাতে অভ্যস্ত ছিল, তো একটা কুকুরকে যাইতে দেখছে যে এরকম হাঁপাইতেছে পিপাসার কারণে, প্রচন্ড পিপাসায় কাতর হয়ে জিহ্বা বাইর করে হাঁপাইতেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেই মেয়েটা নিজের পায়ের চামড়ার মোজা খুলে গায়ের ওড়না দিয়ে পেঁচায়া সেটাকে গভীর কুয়াতে নিক্ষেপ করছে এবং এভাবে পানি তুলে কুকুরটাকে পান করাইয়া দিছে। এইটুকু আমলের কারণে আল্লাহ পাক জাল্লা জালাল ও মানা বলে খুশি হয়ে তাকে মাফ করে দিছেন এবং তাকে জান্নাত দান করে দিছেন। যে কোন আমলের কারণে কোন বান্দা মাফ পেয়ে যায় আর কোন বান্দার কামিয়াবি হয়ে যায়, হাজার গুণা আছে লাখ কোটি গুণা আছে, কিন্তু সেই বান্দা কখন জানি এমন ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, এক লা ইলাহা ইল্লাল্লাহ তা আল্লাহকে খুশি করে ফেলছে, এক লা ইলাহা ইল্লাল্লাহর কারণে সব গুণা সাফ হয়ে গেছে, সব গুণা থেকে সে মাপ পেয়ে গেছে। যে বলছে বান্দা তাম গায়রুল্লাহ সব খতম হয়ে গেছে, গুনার পাহাড় নিশ্চিন্ন হয়ে গেছে, একদম বান্দা মুহূর্তে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। তুলে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম, মাওলার নাম এমন নাও যে তোমার দুজাহান কামিয়াব হয়ে যায়। আমার শেখ কুতুবে আলম আর বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে লা ইলাহা হায় মুকদ্দম কালমায়ে তাওহীদ মে গায়র হক জব যায় হ্যায় তব দিল মে হক আ যায় হ্যায়। যে প্রথম তো হে মুসলমান হে মুমিন তুমি লা ইলাহা বলো, তমাম গায়রুল্লাহ বলতে আর কিছুই তখন বাকি থাকে না, সব খতম হয়ে যায়, নাই কোনো মাবুদ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। যখন লা ইলাহা বলো তো গায়রুল্লাহ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এর মুহূর্তে তুমি আল্লাহকে পেয়ে যাও। লা ইলাহা হায় মুকদ্দম কালমায়ে তাওহীদ মে গায়রে হক জব যায় হ্যায় তব দিল মে হক আ যায় হ্যায়, গায়রুল্লাহ শেষ এখন নিঃসন্দেহে তুমি অন্তরে আল্লাহকে পেয়ে যাবে। আল্লাহকে পাওয়ার চেয়ে বড় সফলতা বড় কামিয়াবি আর কি আছে? হযরত খাজা আজিজুল হাসান মুরজুক রহমতুল্লাহ আলাইহি বলেন যে দিল তুজকো দিয়া হক নে তো হক উসকা আদা কর, আল্লাহ পাক তোমাকে একটা দামি দিল দিছেন, দিলের হক তো তুমি আদায় করো ভাই। দিল তুজকো দিয়া হক নে তো হক উসকা আদা কর, সব ছোড় খেয়ালাত তু বস ইয়াদে খুদা কর, সব ধান্দা বাদ দাও সিরফ এক কাম করো আল্লাহকে ইয়াদ করো, আল্লাহকে ইয়াদ করো, আল্লাহকে খুশি করো, আল্লাহকে রাজি করো। যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, আগার একটু নেই মেরা তো কোই সে নেই মেরি, হে আল্লাহ আপনি আমার তো সব আমার, আপনি আমার উপর নারাজ তাহলে আমার সব বরবাদ সব শেষ। আমার শেখ রহমতুল্লাহ আলাইহি বলেন যে ফাটায়া সর জিসনে উস আস্তা সে ও টকরায়া বলায় না গহা সে, যেই বান্দা আল্লাহর দুয়ার থেকে দূরে সরে তো সব দিক থেকে আজাব লাঞ্ছনা পেরেশানি তাকে ঘিরে ধরে। আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে রহমতের ছায়া দান করেন। নফসের নষ্টামি এত ভয়ঙ্কর যে নফসের নষ্টামির মধ্যে যে আক্রান্ত থাকে আল্লাহ পাকের রহমতের ছায়া থেকে বঞ্চিত হয়ে যায়, আর আবার তওবা করলেও আবার আল্লাহ পাকের রহমতের ছায়াতে সে এসে যায়। ইন্নান নাফসাল আম্মারাতুন বিসুই ইল্লা মা রাহিমা রব্বি। আল্লাহ পাক বলেন যে বান্দা নফস যে আছে এ বান্দা তোমাকে নফস নানান ভাবে খারাপের দিকে প্ররোচিত করতেই থাকে, হ্যাঁ আমার রহমতের ছায়া পাইলে তখনই তুমি মুক্তি লাভ করবে, হেফাজতে থাকবে। তা আল্লাহ পাক রহমত পাওয়ার কি রাস্তা? যে এক তো এই যে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, যে বান্দা যখন তাকওয়ার উপর থাকে আল্লাহ পাকের রহমতের ছায়া তার উপরে থাকে। আর এ হচ্ছে যে কুনু মা সাদিকিন, এবং হাদিসে কুদসি হুমুল কওমুল আয়াসকা বিহিম জালিসুহুম, যে বান্দা আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গে থাকে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে জুড়ে থাকে, আল্লাহ পাকের রহমতের ছায়াতে থাকে। 99 জনকে হত্যা করছিল লোকটা, পরে বলল যে একজনকে জিজ্ঞাসা করল যে আমার কি কোনো নাজাতের রাস্তা আছে, তওবা করলে কাজ হবে? তো বলছে যে এত বড় সঙ্গীন অপরাধ, আবার এরপরে তওবা? তো সেই লোকটাকেও হত্যা করছে। এভাবে 100 জনকে হত্যা করার পরে লোকটার মধ্যে আবার বেচারি পয়দা হয়েছে, যে আবার দেখি কাউকে জিজ্ঞাসা করি। আরেকজনকে জিজ্ঞাসা করছে, সে বলছে যে সারা দুনিয়ার সব পাপ করলো, আল্লাহর কাছে তওবা করলে মাপ পাওয়া যায়, তবে এই এলাকা আপনি ছাড়েন, এটা পাপিষ্ট লোকদের এলাকা, হ্যাঁ কারিয়াতুল ফাজারা, ওই এলাকা যেখানে আল্লাহর ওলিরা থাকেন, হ্যাঁ সে আউলিয়া কেরামের এলাকাতে আপনি যান, সেখানে গিয়ে তওবা করলে জলদি কাজ হবে। এই লোক রওনা হয়ে গেছে, রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেছে, হামাগুড়ি দিয়ে যাইতে থাকছে, তারপরও মৃত্যু হয়ে গেছে। তো ফেরেশতারা আসছেন, যে দুই দল ফেরেশতা, বদকারদের রুহ যারা নেন তারাও আসছেন, নেককারদের রুহ যারা নেন তারাও আসছেন। দুই দল ফেরেশতার মধ্যে তর্ক হইতেছে, মত পার্থক্য হইতেছে, মতবিরোধ, যে তারা বলে বদকার ছিল, তারা বলেন যে না এ তো নেককার ছিল। তো এটার ফয়সালা করবে কে? আল্লাহর নিকট গেলেন, তো আল্লাহ পাক বললেন যে দেখো জমিন মাপ দাও, জমিনকে মাপলে দেখো যে বান্দা নেককারদের আউলিয়াদের বস্তির নিকটে নাকি বদকারদের বস্তির নিকটে, যেদিকে যেদিকে নিকটবর্তী হবে সেই দলের লোক সে গণ্য হবে। আমাদের প্রিয় নবী রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসলে লোকটা তখনও পাপিষ্টদের এলাকারই নিকটবর্তী ছিল, কিন্তু আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়া আলু গুনাহগারদের বস্তির জমিনকে বললেন যে হট তুই দূরে সর, আর আউলিয়াদের জমিনকে বললেন যে হে জমিন আমার এই বন্দর কাছে আয়, নিকটে আয়। ওই জমিন কাছে আসলো আর ওই জমিন দূরে সরলো। ফেরেশতারা আসলেন, মাপ দিয়ে দেখলেন যে এই বন্দা তো সে আউলিয়াদের জমিনের নিকটবর্তী হয়ে গেছে। হ্যাঁ তো তখনই আউলিয়াদের রুহ যারা নেন সে ফেরেশতারা তার রুহ নিয়ে গেলেন। এইভাবে এই বান্দাকে আল্লাহ পাক আউলিয়াদের মধ্যে সামিল করলেন। 99 জনের হত্যাকারী আজকে আউলিয়াদের মধ্যে সামিল। আব মেরা নাম ভি আয়েগা তেরে নাম কে সাথ, হ্যাঁ সুবহানাল্লাহ তাআলা বিহামদি। যে আল্লাহ পাকের আউলিয়াদের দিকে যে রওনা হয়ে গেছে হিম্মত করে, তার মর্তবা এত উঁচু হয়ে গেছে। ইসলিয়ে কোন বুজুর্গ বলছিলেন যে যাকে আল্লাহ মর্তবা দেন, যাকে আল্লাহ বড় করেন, আউলিয়াদের সঙ্গে উঠা বসা করার, আউলিয়াদের সঙ্গে সম্পর্ক করার আল্লাহ পাক তাকে তৌফিক দান করেন। মুঝে সহল হো গই মঞ্জিলে কি হাওয়া কে রুখ ভি বদল গয়ে, তেরা হাত হাত মে আ লাগা তো চেরাগ রাহ কে জল গয়ে। হযরত খাজা আজিজুল হাসান মরজুক রহমতুল্লাহ আলাইহি বলেন যে হাকিম উল উম্মত, আপনাকে পাইলাম তো জান্নাতের রাস্তা একদম সহজ লাগতেছে। হযরত শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে মিয়া হাকিম আক্তার শোনো, যে কোন কামেল ওলি আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি করো তো জান্নাতের রাস্তা কেবল সহজ হবে না, মজাদার হয়ে যাবে। মজাদার জান্নাতের পথে হাঁটলে মজাদার লাগবে, নামাজ মজাদার, জিকির মজাদার, তাকওয়া মজাদার, ভালো আখলাক ভালো ব্যবহার মজাদার লাগবে, সুদ ত্যাগ করা, ঘুষ ত্যাগ করা, সব রকমের নাফরমানি ত্যাগ করার মধ্যে এক লজ্জত নসিব হবে, যে লজ্জত, যে লজ্জতের কারণে তোমার মনে হবে দুনিয়াতে আমি জান্নাত পেয়ে গেছি। এক বুজুর্গ তিনি বলতেন, হযরত খাজা আজিজুল হাসান মুরজিব রহমতুল্লাহ আলাইহ, যে আমার মনে হয় কি যেন দুনিয়াতে আমি জান্নাতে থাকি, মে রহতা হু দিন রাত জান্নাত মে গোয়া, মেরে বাগে দিল মে ও গুল কা রিয়া হ্যায়, মনে হয় যে ভাইরা দিন রাত আমি জান্নাতে আছি, দিনের মধ্যে এমন নূরের ফুল বাগান সর্বদা আমি অনুভব করতে থাকি। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়া আলহু আমাদেরকে দোনো রাস্তার জন্য কবুল করেন, তাকওয়ার জন্য কবুল করেন, আউলিয়াদের সঙ্গে উঠা বসার জন্য কবুল করেন। হুমুল কওম লা ইসকা বিহিম জালিসুম, আল্লাহ পাকের আউলিয়া কেরাম এমন এক কাফেলা, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন যে এদের সঙ্গে সম্পর্কওয়ালারা কেউ বরবাদ হয় না, কেউ আখিরাতের জীবনে কেউ জাহান্নামীদের কাতারে থাকবে না। লায়াসকা জালিসুহুম, হ্যাঁ না, তারা বরবাদ হবে না, তারা মাহরুম থাকবে না, তারা বদনসিব হবে না। যে বদনসিব হয় তারা যারা জাহান্নামে যায়, আর নেক নসিব তারা যারা জান্নাতওয়ালা। দুই কওম দুই কাফেলা, বদনসিব আর নেক নসিব, বদনসিব জাহান্নামী আর নেক নসিব জান্নাতি। এই বন্দা যখন বদনসিব থাকবে না তাহলে বোঝা গেল সে জান্নাতি হবে কিভাবে। হযরত হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে দুই ভাবে হইতে পারে, একটা হলো যে হয়তো এই বন্দা এই আউলিয়াদের সুবতের বরকতে একদমই ওলি আল্লাহ হয়ে যাবে, আর যদি এমনটা নাও হল কমপক্ষে মৃত্যুর আগে সব গুণা থেকে তওবা করে পাক সাফ হয়ে তারপরে তার দুনিয়া থেকে বিদায় হবে, এবং এটাও মস্ত বড় নেয়ামত যে গুনাহ থেকে তওবা করে জান্নাতের উপযুক্ত হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক হল। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে আউলিয়াদের সঙ্গে জুড়ে থাকার তৌফিক দান করেন। আমার ভাইরা হিম্মত করি এবং গুনাহ থেকেও বাঁচি, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করি এবং নফল আমল যতটুকু পারা যায় অন্তত দুই রাকাত চার রাকাত কিছু করি। আসল হল ফরজ না ছুটে, ফরজ না ছুটে গুনা না হয়, ফরজ ওয়াজিব না ছুটে আর গুনা না হয়, এটুকু আমলই আল্লাহর ওলি হওয়ার জন্য মূলত জরুরি। হযরত হাকিম উল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে বেলায়েত দু জুজ সে মুরাক্কাব হয়, যারা আল্লাহর ওলি হন তো দুইটা কাজের দ্বারা আল্লাহ পাকের ওলি হন, একটা হল ঈমান আর একটা হল তাকওয়া। ঈমান এবং তাকওয়া, তিনি বলেন যে ঈমান তো আল্লাহ পাক নিজ দয়াতে নসিব করে দিয়েছেন, এখন আরেকটা জিনিস দরকার, সেটা হল তাকওয়া। তাকওয়া কি? হযরত হাকিমুল উম্মত বলেন তোমার ফরজ ওয়াজিব এই আমলগুলো যাতে ঠিক মতো হয়, সুন্নতে মুআক্কাদা এটা ওয়াজিবের মতোই আমলের দিক থেকে, এটা এমনি বিশ্বাস করতে হয় সুন্নতে মুআক্কাদা, আমল করার ক্ষেত্রে এটা ওয়াজিবেরই মতো। তো ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা না ছুটে আর গুনাহ না করো, বস এতটুকু হলেই সে তাকওয়া বলা, সে মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষ। তো এইটুকুর দ্বারাই সে আল্লাহ পাকের ওলি হয়ে যায়। হযরত থানবীর ভাষায় যে ও জরা সি বাত জো হাসিল হয় তসাবুফ কা ইয়ে হ্যায় কি জিস গুনাহ কা দিল মে তাকাজা হো তাকাজে কা মুকাবলা করকে উস গুনাহ সে বচে। অন্তরে যে গুনার দিকে আকর্ষণ পয়দা হয় তুমি সেই গুনার থেকে কষ্ট করে বাঁচো, আর জিস তাওয়াত মে সুস্তি মহসুস হো সুস্তি কা মুকাবলা করকে উস তাওয়াত কো করে। এবং অন্তরে যেই ইবাদত বন্দিগির জন্য অলসতা অনুভব হয়, অলসতার পরোয়া করো না, তুমি কষ্ট করে ওই আমলটুকু করে ফেলো, নামাজ পড়া, জামাতে নামাজ পড়া ইত্যাদি, যে আমলটুকু করা কর্তব্য সেটা করে ফেলো। এই দুইটা কাজ, গুনাহ থেকে বাঁচা হিম্মত করে, আর নেক আমল যেটা করণীয় কর্তব্য সেটা কষ্ট স্বীকার করে করে ফেলা। তিনি বলেন যে জিসকো ইয়ে বাত হাসিল হোগেই উসকো ফির কুছ ভি জরুরত নেহি, এইটুকু অর্জন হয়ে গেলে তার আর কোনো কিছু লাগবে না। কেন? এই বাত তাল্লুক মা আল্লাহ পয়দা করনে ওয়ালি হ্যায়, এসি উসকি মুহাফিজ হ্যায়, এই উসকো আগে বড়ানে ওয়ালি হ্যায়। এইটুকু আমল করলেই সে আল্লাহর ওলি হয়ে যাবে, এটুকু আমল করলে আল্লাহর ওলি হয়ে যাবে, এটুকু আমল তাকে উর্ধে উঠাইতে থাকবে, এটুকু আমলই তার এই বেলায়েতের মর্তবার হেফাজত করতে থাকবে। আল্লাহ তাআলা এটুকু আমলের জন্য আমাদের প্রত্যেককে হিম্মত ও তৌফিক দান করেন। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে তুমি আল্লাহর ওলি হইতে চাও, তার জন্য জরুরি যে তুমি হিম্মত করো। আর হিম্মতের দোয়া করো, নিজে হিম্মত করো, হিম্মত করে কাজ করো, হিম্মত করে নামাজ পড়ো, হিম্মত করে নজর হেফাজত করো, হিম্মত করে জবান হেফাজত করো, হিম্মত করে সব গুনাহ থেকে দূরে থাকো। কষ্ট ছাড়া এই রাস্তায় চলা যাবে না, হার কদম কষ্ট স্বীকার করতেই হবে। দুনিয়াওয়ালারা দুনিয়ার লাইনে মজা পায়, আর তুমি যখন গুনাহ থেকে বাঁচবা কষ্ট হবে, কিন্তু আল্লাহ পাক তোমাকে তার মহব্বতের লজ্জত নসিব করেই দিবেন। মহব্বত দুনু আলম মে ইহি যাকর পুকারাই জিসে খুদ ইয়ার নে চাহ উসি কো ইয়াদ ইয়ার আই। যে আল্লাহ পাকের মহব্বত তারই নসিব হয়, আল্লাহ পাক যাকে মহব্বত করেন আল্লাহ পাক তাকে নিজের দিকে টানেন। বান্দা আল্লাহর পথে চলতে পারে না যদি আল্লাহ পাক তৌফিক না দেন। এই তৌফিক লাভের জন্য আউলিয়া কেরামের সোহবতে উঠা বসা জরুরি। হ্যাঁ, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুস্তাফি শরীফ বলেন যে গর্তু তালেব নেস্তি পাস হাম্বিয়া কে তলব ইয়াবি আজিম ইয়ারে ওফা। যে তুমি যদি আল্লাহর মহব্বত এখনো অর্জন করতে পারো নাই, তলবই পয়দা হয়নি তোমার ভিতরে, চাহাত যে চাহিদা পয়দা হওয়া আল্লাহকে পাওয়ার জন্য প্রেরণা জায়গা উঠা সেটাই তোমার মধ্যে নাই, তাহলে আল্লাহ বলাদের সোহবতে আসো, তাহলে তোমার এই পিপাসা এবং প্রেরণাও পয়দা হবে, পিপাসাও নসিব হয় এখানে। আর একদিকে আউলিয়াদের সোহবতে উঠা বসা করা, আরদিকে কষ্ট করা, যে নজর হেফাজত নজর কুদৃষ্টি করার অভ্যাস হয়ে গেছে। হযরত থানবী বলেন যে কারো যদি তামাক খাওয়ার বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস হয়ে যায় তো সেটা পুরানা অভ্যাস, একদিনে কি ছাড়া যায়? ছাড়তেও কষ্ট হয় কিন্তু হিম্মত করতে হয় যে না, ডাক্তার বলছে যে আমাকে বিড়ি সিগারেট ছাড়তেই হবে, তামাক ছাড়তেই হবে, নাহলে আমার ভীষণ ক্ষতি হবে, কঠিন বিপদ হবে আমার জন্য। তখন জান শেষ হয়ে যায় তবুও সে কোন ক্রমেই আর ওই তামাকের দিকে বিড়ি সিগারেটের দিকে যায় না, যে ডাক্তার নিষেধ করছেন আমার জন্য এটা ক্ষতিকর, তো কষ্ট করে, অনেক কষ্ট হয় তারপরও খায় না, নিজের দেহ এবং জীবনের হেফাজতের জন্য। অনুরূপভাবে যে যারা আল্লাহর মহব্বতের রাস্তায় হাঁটতে চায় তাদের জন্য কর্তব্য, জান দে দি মায়নে উনকে নাম পর, এসকে নে সোচা না কুছ আঞ্জাম পর, জীবন দিব তবু আমি আল্লাহকে নারাজ করব না, তবু গুনার পথে হাঁটব না, এরকম হিম্মত করা জরুরি, এইরকম ভাবে হিম্মত করা জরুরি, হিম্মত নিজে করা, আর হিম্মতের জন্য আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকা, হে আল্লাহ আমাকে হিম্মত দান করেন, হে আল্লাহ আমাকে আপনার পথে চলার জন্য হিম্মত দান করেন। এরপরে নম্বর তিন, আল্লাহর খাস বান্দাদের কাছে হিম্মতের জন্য দোয়া চাওয়া, আল্লাহ পাক যেন আমাকে তাকওয়ার হিম্মত দান করেন, আমি আপনার নিকট দোয়া চাই, এইভাবে দোয়া চাইতে থাকা। হযরত থানবী বলেন তিনটা কাজ, হিম্মত করা, হিম্মতের দোয়া করা, হিম্মতের দোয়া চাওয়া, এই তিন কাজ করলে তোমার গুনাও ছুটবে, তুমি আল্লাহর ওলিদের কাতারে স্থানও লাভ করবেই করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে এরকমই তৌফিক দিয়ে দেন। এবং একদিকে হিম্মত করা, আরেকদিকে আউলিয়া একরাম বুজুর্গান দ্বীনের সঙ্গে উঠা বসা করতে থাকা। শেখ উল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ লিখছেন যে হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির এক খাদেম ছিল, শুনতেছেন আপনারা, মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমুল্লাহর এক খাদেম ছিল, তো হযরতের খেদমত করত, উনি হযরতের খেদমত করতেন, আর ওই যে জাগিরের থেকে খানা আইনে আইনে খাওয়া দাওয়া করতেন, জাগির বাড়িতে হয় খেয়ে আসতেন না হলে নিয়ে আসতেন, আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া, হঠাৎ করে একটা মেয়ে এই খাদেমকে টার্গেট করছে, এখন রাস্তার মধ্যে দেখলেই আসতে রাস্তার কিনারে এসে সালাম করে, আসসালামু আলাইকুম। এই যখন এইরকম কোন ঘটনা ঘটে তখন শুরুতেই গোরবা কোস্তান সবে আউ্বল বায়াত, পলাতেই সতর্ক হওয়া চাই, সাবধান হওয়া চাই, আর না হলে কঠিন পরিণতি না দাঁড়ায় যায়। তো এইভাবে উনি আসতে থাকেন, যাইতে থাকেন জাগির বাড়িতে খানার জন্য, আর রাস্তার মধ্যে এই ঘটনা শুনেছিলেন মুহিউদ্দিন হযরত মাওলানা সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো এভাবে যাতায়াত করতেছেন করতেছেন, আস্তে আস্তে মেয়েটা কথা বলার চেষ্টা করে, যে একটু কথা বলতাম হুজুর। তো যেহেতু অনেক দিন থেকে মেয়েটা রাস্তার পারে দাঁড়ায় অপেক্ষা করে সালাম করে, তো আস্তে আস্তে তার প্রতি মনটা একটু বেশি নরম হয়ে গেছে, তার প্রতি আকর্ষণ পয়দা হয়ে গেছে। তো একদিন সে বলল যে আপনার সঙ্গে একটু কথা বলতাম। কি কথা? বলল যে আপনাকে খুবই ভালো লাগে, তো যদি কখনো সুযোগ হয়ে আসতেন, কখন আসব, তাহলে আজকে আসেন। তখন ওই যে খাদেম তো যুবক মানুষ, হ্যাঁ, তার মাথা থেকে পা পর্যন্ত তো কম্পন পয়দা হয়ে গেছে। সে বলল, ঠিক আছে, তাহলে আমার শেখ হযরত গঙ্গুহি তিনি রাত্রিবেলা যখন শুয়ে পড়বেন, ঘুমায় পড়বেন, আমি ওনাকে ঘুম পড়াই, তখন আসে। বলে, আচ্ছা ঠিক আছে। তো রাত্রিবেলা হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমুল্লাহর মাথায় তেল টেল দিয়ে আস্তে আস্তে হযরতকে ঘুম পাড়ায় দিছে। এরপরে সে রওনা হয়েছে। যখন রওনা হয়েছে ওই মেয়েটার সঙ্গে সাক্ষাতের জন্য, আকাশ একদম ফর্সা ছিল, কোন মেঘমুক্ত আকাশ, কোন মেঘ নাই আকাশে। যখন সে ওই বাড়ির দিকে যাইতেছে রওনা হইয়া, আকাশে মেঘ ধরতেছে, যতই ওদিকে আগাইতেছে মেঘ বাড়তেছে। যতই মেয়েটার বাড়িতে গেল, কালো মেঘ আকাশ ছায়া গেছে। যখন একদমই মেয়েটার সঙ্গে মুখোমুখি সামনাসামনি হয়ে গেছে, প্রচন্ড বৃষ্টি আর বজ্রপাত শুরু হয়ে গেছে। যে বৃষ্টি একদিকে আর ধরাম ধরাম বজ্রপাত, গুড়ুম গুড়ুম বজ্রপাত হইতেছে। তো মেয়েটা ঘর থেকে বের হয়ে আসছিল তার সেই ওয়াদা মোতাবেক, আর এদিকে ইনিও হাজির, দুজনই সামনাসামনি এই মুহূর্তে এই বৃষ্টিপাত এবং বজ্রপাত। তখন মেয়েটা বলল যে এইরকম বজ্র আর বৃষ্টি, এই সময় তো আমার বাবা মার ঘুম ভাঙবে, আমাকে খুঁজবে, আমি যুবতী মেয়ে, আমাকে না পাইলে তো তারা খোঁজাখুঁজি করবেই, তো বড় পেরেশানি বিপদ। আর ছেলেটা বলল, হ্যাঁ কি অবস্থা, আমারও এই বজ্রের আওয়াজে আমার শায়খের ঘুম ভাঙবে, আমাকে না দেখলে তিনিও তো আমাকে খুঁজবেন, পেরেশান হবেন। তো তখন তারা দুজনে বলল যে তাহলে আজকে থাক। মেয়েটা ঘরের দিকে দৌড়াইল আর এই ছেলেটা খানকার দিকে দৌড়াইল। খানকার দিকে যেই সে খানকার দিকে দৌড় শুরু করছে, আকাশের বজ্র খতম, বৃষ্টি খতম, খানকার নিকটবর্তী যাওয়ার পরে আকাশ একদম ফর্সা হয়ে গেছে। সে খানকার ভিতরে ঢুকে দেখে যে হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমুল্লাহ তিনি ওই যে খাটের উপরে বসে আছেন, খাটের উপরে এরকম বসা, দুই পা খাটের নিচে এরকম ঝুলানো, আর মাথা নিচু করে বসে আছেন। এইভাবে দেখেই সে ভয় পাইছে, নিশ্চয়ই তিনি আমাকে খুঁজতেছেন, হ্যাঁ, অথবা তিনি আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জি হয়ে আমার জন্য দোয়া করতেছেন। অনেক বড় মাকামের বুজুর্গ ছিলেন তো হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহ। কি সব সে ঘটনা বলি তার, শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, পরে এ ভয়ের চোটে গিয়া নিজের বিছানার মধ্যে শুয়ে পড়ছে তাড়াতাড়ি। যেই নিজের বিছানায় শুয়েছে, দেখতেছে কি যে হযরত মাওলানা গঙ্গুহি আস্তে শুয়ে পড়ছেন। এতে কি বোঝা গেল আমার প্রিয় বন্ধুরা? এতে বোঝা যায় কবি আলম গুলস্তা আর কবি বীরানা হতা হ্যায়, জো হতা হ্যায় বাপা সে হাত তেরে দিওয়ানা হতা হ্যায়। আল্লাহর রুদের সোহবতের বরকতে আল্লাহ পাক মানুষকে এরকম আউলিয়াদের জিন্দগি এভাবেই দান করেন। এরকম আর এক ঘটনা মনে পড়ল, তো মুখতাসার শুনাই। সেটা হল যে হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমতুল্লাহ এর নিকট এক ব্যক্তি গেছে। এক ব্যক্তি গিয়া বলছে যে হুজুর, আমার তো মুরিদ হওয়ার ইচ্ছা, কিন্তু আমার একটা সমস্যা। সেটা কি? বলে যে আমি আমার অভ্যাস হলে আমি পছন্দ করি দাড়ি, বড় দাড়ি আছে, দাড়ি আশ্রয় একদম ফিটফাট থাকি আমি, তো আমি নামাজ পড়তে পারবো না। কারণ হলো কি, নামাজ পড়লে উজু করা লাগবে, আর উজু করলে আমার দাড়ির ভাঁজ ভেঙে যাবে। যে আমার গুছানো দাড়ি না, এটা এই দাড়ির ভাঁজ ভাঙবে, এটা সাজ ভাঙবে, এটা আমি সহ্য করতে পারি না। এজন্য আমি যদি আমি নামাজ পড়ব না, এই শর্ত যদি আপনি মঞ্জুর করেন, তাহলে আপনি আমাকে বায়াত করতে পারেন। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমতুল্লাহ আলাইহি বললেন যে আল্লাহর নাম নিতে পারবো, একটু আল্লাহ আল্লাহ জিকির করতে পারবো? বলে তা পারবো, সেটা কোনো অসুবিধা নেই। বলে আচ্ছা ঠিক আছে, উজু থাক না থাক তুমি আল্লাহর জিকির করো, এইটুকু তো করো। এখন যারা নাকি এই ইসলাম সম্পর্কে আমাদের বুজুর্গানের দিনকে যারা চিনেন না, এবং আমাদের আকাবের বুজুর্গানের এলেম এবং দিন এবং দিনের গভীর সমাজ থেকে যারা মাহরুম এবং বঞ্চিত, এই ধরনের ঘটনাবলীর কারণে তারা একটা না একটা অভিযোগ তোলেন, হ্যাঁ উনি কি নবী, উনি কি খোদা, উনি এরকম পারমিশন দিলেন কি কিভাবে, কি কথা বুঝেন নেই? একটু দম নেন, পরে এই বিষয়ে আমি উত্তর দেব ইনশাআল্লাহ তাআলা। কি কি কত বড় বিদ্যা হয়ে গেছে, কত বড় বিদ্যার ইসলাম সম্পর্কে হয়ে গেছেন তারা, তখন বুঝতে পারবেন। যাই হোক, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বায়াত করলেন তাকে, শুনতেছেন ভাইরা? আল্লাহর উপর ভরসা করে বায়াত করলেন যে এই ভাই আল্লাহর নাম নিতে রাজি হয়েছে, ততটুকুতে রাজি হয়েছে, এতটুকু তো হোক, বাকিটা আল্লাহর কাছে দোয়া করব, বাস আল্লাহর অনুজাত দোয়া করবেন তো আল্লাহ পাক কবুল করবেন। হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ পাকের এমন এমন বান্দা আছেন যে লোকেরা তাদেরকে চিনেও না, কোনো গুরুত্বও দেয় না, তাই না? চিনেও না, কোনো পাত্তাও দেয় না, গুরুত্বও দেয় না। যদি বলে যে আপনার একটা বিয়ের প্রস্তাব দিলে বলে যান যান হাঁটেন, রাস্তা মাপেন, এইরকম। কিন্তু মহান রব্বুল আলামিনের কাছে তাদের এত বড় মর্তবা, হ্যাঁ, যে ইন্নামিন ইবাদিল্লাহ, যে লাউ আকসামা আলাল্লাহ লা আবাররাহু, এমন বান্দা যে কসম করে এক কথা বলে বসেন তো আল্লাহ পাক সেটা অবশ্যই পুরা করেন। এখানে হযরত থানবী লিখছেন কসম করা জরুরি না, কসমের দ্বারা মুরাদ কালামে মুয়াক্কাদ, মজবুত ভাবে এক কথা যদি বলে বসেন যে হ্যাঁ এরকম করব, এরকম হবে, তা আল্লাহ পাক ওই আল্লাহর ওলির খাতিরে এটাকে পুরা করিয়ে দেন। যাই হোক, তো এই লোক এখন ওই বায়াত হয়ে চলে গেছেন। যাওয়ার পরে নামাজের সময় হয়েছে, তো আজান হইতেছে মসজিদে, আর এই লোকের হঠাৎ করে এই অ্যালার্জি শুরু হয়েছে, অ্যালার্জি চুলকায়, একদম চুলকায়, কোন জায়গায়, গালে চুলকায়, ওই মাথায় চুলকায়, দুই হাত চুলকাইতেছে খালি, আর পায়ে এমন চুলকানি, চুলকাতে 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 অস্থির হয়ে গেছে। এক মুরব্বী দেখে বললেন একটা কাজ করেন তাহলে আরাম পাবেন, কি বলে যে একটু পানি দেন, একটু পানি দিলে চুলকানির জায়গায় একটু পানি লাগলে তখন ওই চুলকানিটা থাকে না, আরাম হয়। বলে আচ্ছা, পরে চেহারাটা পানি দিয়ে ধুইছে, ধুইলে পরে এখন তো চুলকানি কমে গেছে, বাকি যে হাতটা সেগুলো তো পানি দিছে, পানি দিলে এখন চুলকানি শেষ হয়ে গেছে। পরে ওই ভদ্রলোক বলে যে হয়তো উজু হয়ে গেল, তো আমি তো উজু করতে চাইছিলাম না, দাড়ির ভাঁজ ভাঙ্গে তো এটা উজু তো হয়ে গেছে। আচ্ছা, উজু যখন হয়ে গেছে তাহলে আমি তো নামাজ পড়ি না, একটা কারণে যে আমি উজু করতে পারবো না, কারণ দাড়ির ভাঁজ ভাঙ্গে, উজু যখন হয়ে গেল তো নামাজটা আর না পড়ার তো কোনো কারণ নেই, তাহলে নামাজ পড়িয়ে নিয়ে উক্ত নামাজটা পড়ে নিছেন, যাক ঠিক আছে। পরে আবার দাড়ি টেল টেল দিয়ে সুন্দর মতো আশ্রাইছে, আবার পররক্ত নামাজ আসছে, আজান শুরু, চুলকানি শুরু। আবার শোনা এভাবে আরেক অক্ত, তো ওইরকম আজান শুরু, চুলকানি শুরু, এ কয়েকদিন এরকম, কি এটা কি জ্বালা হলো, কি যন্ত্রণা, খালি আজানের সময় হলে চুলকায় কেন, অন্য সময় চুলকাতে পারে না? তখন ওই নওয়াব সাহেব তখন বললেন যে ও রে হাজি সাহেব, আপনি এটা কাজ করলেন, আমার শর্ত মানে আপনি বায়াত করলেন, কিন্তু আপনার নিজের শর্তে আমাকে মানায় সারলেন তো, হ্যাঁ, ওখানে বসে দোয়া করতেছেন যাতে নামাজটা আমি ঠিক মতো পড়ি, আপনার দোয়ার ছোট তো আমার তো চুলকানি আরম্ভ হয়, যা তাহলে চুলকানির দরকার নেই, আমি এখান থেকে নামাজের পাক্কা এরা দায়ী করলাম, নামাজ ধরলো চুলকানি অটোমেটিক শেষ হয়ে গেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি আজীব ঘটনা। বাকি রইল যে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, এ লোক নামাজ না পড়ার শর্ত করে যে বায়াত হতে চাইল সেটাকে তিনি কিভাবে গ্রহণ করতে পারলেন। তাফসীরে কবীরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই এক রেওয়ায়েত উল্লেখ করেছেন, এটা আপনাদের জানাই আছে, যে এক লোক আসছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এবং বলতে শুরু করলেন যে আমার তো মন চায় যে আমি ইসলাম কবুল করি, হ্যাঁ, কিন্তু একটা সমস্যা কি, আমি কয়েকটা জিনিস পছন্দ করি কিন্তু আপনি সেগুলোকে হারাম বলেন, সেটা হল খামর, জিনা, সারাকা, কিজব, এ চার জিনিস, যে চারটা জিনিস আমার বড় প্রিয় কিন্তু আপনি চারোটাকে হারাম বলেন, গুনা বলেন। একটা হল মদ পান করা, হ্যাঁ, আরেকটা জিনা, জিনা করতে থাকা, আরেকটা হচ্ছে চুরি করতে থাকা। ভাই, মুফতি অনেক টাকার মালিক হওয়া যায়, সহজে, কোন ঝামেলা নাই, মেহনত নাই, পরিশ্রম নাই, অফিসে যাওয়া লাগে না, কোনো খাটনি করা লাগে না, উইদাউট পরিশ্রম একদম বড় মালদার হওয়া যায়। তিনটা হলো না, আর একটা হলো মিথ্যা বলা। এই চার কাজ ছাড়া আমি বাঁচতেই পারি না, চারটা জিনিস ছাড়া আমার বাঁচা সম্ভব না, আমি মরিয়ে যাব, শেষই হয়ে যাব, পরিষ্কার কথা তার। এখন আপনি যদি আমাকে চারটাই ছাড়তে বলেন তা আমার কঠিন বিপদ হয়ে যাবে, আমি বাঁচব না। এজন্য একসঙ্গে এতগুলো কাজ কেমনে ছাড়ে? তা আপনি যদি এরকম বলেন যে আচ্ছা এখন একটা ছাড়ো, তাহলে আমি একটা চারটার একটা আমি ছাড়তে রাজি হব, কিন্তু চারোটা ছাড়তে বললে আমি কিন্তু পারবো না। এই হলো আমার কথা। এখন আপনি যদি বলেন যে খালি একটা ছাড়লেও হবে, তাহলে আমি ইসলাম কবুল করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঠিক আছে, তাহলে একটাই ছাড়ো, সেটা হলো মিথ্যা। কি মিথ্যাটা তুমি ত্যাগ করবা, তাহলে বাস এই শর্তের উপরে তোমার ইসলাম গ্রহণযোগ্য হবে। ইসলাম গ্রহণ করলো, আমি রাজি আছি। বল ঠিক আছে, তাহলে আমার কলমা পড়ে মুসলমান করেন। ও লোক কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন, এবং তিনি পাক্কা ইরাদা করলেন যে সাহাবি তো হয়ে গেছেন না, এখন ইমান আনার পরে তো সাহাবি হয়ে গেছেন। উনি পাক্কা ইরাদা করছেন যে নবীর সঙ্গে আমি ওয়াদা করছি আমি মিথ্যা বলবো না, তাহলে আর আমি মিথ্যা বলবো না, এটা ফাইনাল। বাকি তিনটা চলুক আপাতত, পরে দেখি কি করা যায়। এই এরপরে বেচারা গেছে, তো তার যে লোকেরা যারা তাকে শরাব পরিবেশন মদ পরিবেশন করে, গেলে তারা মদ বোতল পেশ করছে যে নেন মদ পান করেন, মদ খাবে। তো এমন সময় মনে হলো যে একটা মুসিবত কি, যে যদি আমার রসুল আমাকে জিজ্ঞেস করে বসেন পরে মদ খাইছিলে নাকি, তা আমি কি বলবো তখন? কি হ্যাঁ বলবো? যদি বলি খাইছি, তাহলে আমার উপর তো ওই যে মদ খাওয়ার যে শাস্তি দণ্ড জারি হবে। হ্যাঁ হদ। তো আর যদি আমি মিথ্যা বলি, তো মিথ্যা বলবো না তো পাক্কা এরাদাই করে আসছে, আমি ওয়াদা দিয়ে আসছে আমি মিথ্যা বলবো না, তাহলে কি করা যায়? যদি মিথ্যা বলি তাহলে আমার অঙ্গীকার ভঙ্গ হয়, আর যদি খাইলাম হ্যাঁ না স্বীকার করলাম তাহলে আমার উপর দণ্ড হবে, দৌড়া লাগাবেন, তাহলে কি উপায়? ওরে চল এটা বাদ দিয়ে, এটা বাদ দিয়ে দিই, নাহলে তো সমস্যা। যাক, পরে কোন এক জায়গায় জিনার জন্য সে অগ্রসর হয়েছে, তখন মনে হল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জিজ্ঞাসা করে বসেন এই কর্মে কি লিপ্ত তো হন আবার, তা আমি কি করবো তখন? যদি বলি হ্যাঁ স্বীকার করলে তো আমার সেই কঠিন দণ্ড হবে, আর যদি অস্বীকার করিতে মিথ্যা হবে, মুসিবত তো হইল, তো মিথ্যা তো আমি বলবো না, পাক্কা অঙ্গীকার করে আসছি আমি। এই আরেকদিন চুরি করতে গিয়া, তো এখন সেই একই প্রশ্ন, যদি নবী জিজ্ঞেস করেন কি তুমি চুরি করছিলে নাকি বলো তো, আমি কি বলবো? যদি বলি স্বীকার করি, তাহলে সে চুরির জন্য যে দণ্ড দুই হাত কাটা, হাতের কবজি কাটা, তো সেটা হবে। আর যদি অস্বীকার করি তো মিথ্যা বলা হবে, তো মুসিবত তো। পরে বলেন যা সবগুলি বাদ দিয়ে দি, কি কথা বুঝেন, সবই বাদ দিয়ে দি, মিথ্যাই বলবো না, আল্লাহর জন্য আল্লাহর রবির সঙ্গে ওয়াদা করছি সেজন্য, তাহলে আর বাকি তিনটা করে ফায়দা কি, করতে গেল ঝামেলা হবে, চলো চারোটাই বাদ দিয়ে দি বাস। পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির হলেন এবং বললেন যে ইয়া রাসূলুল্লাহ এইরকম সমস্যা হয়েছে, পরে আমি চারোটাই বাদ দিয়ে দিচ্ছি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো নবী যেরকম এই একটার ব্যাপারে রাজি হয়েছে, ঠিক ঠিক আছে একটা খালি ত্যাগ করো, আর বাকি তিনটার ব্যাপারে কি পারমিশন দিয়ে দিচ্ছিলেন? পারমিশন তো দেন নাই, বাহ্যিকভাবে তো পারমিশনই দেওয়া, কারণ একটাকে মাইনে নিচ্ছেন যে ঠিক আছে তুমি একটা ত্যাগ করো, আর বাকি তিনটার ব্যাপারে তো তিনি বললেন না। কিন্তু ওই লোক তো মনে করতেছেন যে তিনটার ব্যাপারে আমার অনুমোদন আছে, অনুমতি আছে, পারমিশন আছে। কিন্তু আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু নবীর সঙ্গে অঙ্গীকারের বরকতে বাকি তিনটাও ত্যাগ করার তৌফিক দিয়ে দিচ্ছেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে বান্দারা আল্লাহর জন্য কষ্ট স্বীকার করে ওইটুকু কষ্ট দেখলে আল্লাহ পাক আরো তৌফিক দিয়ে আরো তারাক্কি দিয়ে দেন, আরো উন্নতি অগ্রগতি তাকে আল্লাহ পাক নসিব করে দেন। হুমুল কওমুল লা ইসতাজ মাজালিসুহুম, যা আল্লাহ পাকের খাস বান্দাদের সঙ্গে যারা উঠা বসা করেন আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে এইভাবে হেফাজত করতে থাকেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা আমার ভাইরা? এজন্য হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমার ভাইরা খালি মুজাহাদা যথেষ্ট না, যে সোহবতে আহলুল্লাহ জরুরি, যে একদিকে নিজে চেষ্টা করতেছে, মেহনত করতেছে, আমল করতেছে, এতটুকু যথেষ্ট না। কোরআন সুন্নার আলোকে এবং সাহাবা তাবিন তাবে তাবিন এবং আকাবের উম্মতের জিন্দগির আলোকে এটা জরুরি যে একদিকে মুজাহাদা করা আল্লাহর হুকুম মানার জন্য, আর একদিকে আল্লাহ বরাদের সঙ্গে উঠা বসা রাখা, সম্পর্ক রাখা, দুটোটা জরুরি। খালি সোহবতে আহলুল্লাহ এটাও যথেষ্ট না, খালি মুজাহাদা এটাও যথেষ্ট না, দুটোই জরুরি। এই দুটোর উপর যখন আমল করে মানুষ তো আল্লাহ পাক তাকে অবশ্যই কামিয়াব করে দেন। এজন্য আমরা এই পথে চলার জন্য সকলে চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। নজর হেফাজত করা, গীবত থেকে বাঁচা, যার যে গুনার অভ্যাস হয়ে গেছে সেটা থেকে বাঁচার জন্য সকলে পাক্কা এরাদা করি। হে আল্লাহ আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। বাস ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবীজিল করিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة، اللهم احسن عاقبتنا في الأمور كلها، واجرنا من خزي الدنيا وعذاب الآخرة، رب اغفر وارحم وأنت خير الراحمين، اللهم طهر قلوبنا عن غيرك، ونور قلوبنا بنور معرفتك أبدا، يا الله يا الله يا الله. اللهم اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين، رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم اغسل خطايانا بماء الثلج والبرد، ونقي قلوبنا من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس، وباعد بيننا وبين خطايانا كما بعدت بين المشرق والمغرب. يا الله عمد الشكل كما معاف کرن، سب گناتك الهمت دان کرن، نیک عمل توفیق دان کرن، تقوار زندگی عمد کے نصیب فرمان، اتباع سنت توفیق دان کرن، اولیاء بزرگان علماء دین کے محبت کرر توفیق دان کرن، ایوان اہل حق اتباع کرر توفیق نصیب فرمان، کفر تکے شرک تکے بدعات تکے سب درن گم رہے سب رقم نافرمانی تکے عمد حفاظت کرن، আমাদেরকে আউলিয়া সিদ্দিকিনের মধ্যে সামিল করেন। আউলিয়া সিদ্দিকিন বলে এখলাস আমল আমাদেরকে নসীব ফরমান। আউলিয়া সিদ্দিকিনের মতো নামাজ আমাদের নসীব ফরমান। আউলিয়া সিদ্দিকিনের মতো তাকওয়া ইত্তেবায় সুন্নতে এখলাস আমাদেরকে নসীব ফরমান। আল্লাহ সকলের সব পেরেশানি থেকে নাজাত দান করেন, সকলকে দু জাহানের কামিয়াবি দান করেন, সকলের নেক উদ্দেশ্য সমূহ আপনি পুরা করেন। আমাদের মধ্যে জাহেরি বা তিনি যে রোগী আমরা যারা আক্রান্ত সব রকমের বিমারি থেকে কামেল সেবা কামেল সুস্থতা আমাদেরকে নসিব করেন। আমাদের আপনজন প্রিয়জন যারা সকলকে আল্লাহ জাহেরি বা তিনি সব রকমের বিমারি থেকে কামেল সেবা কামেল হেফাজত আপনি নসিব ফরমান। দুজাহানের মালিক দুজাহান আমাদের কামিয়াব করে দেন, রিজিকে বহুত বহুত বরকত দান করেন। আল্লাহ আমাদের যার যে কোনো জরুরত আছে আপনি পুরা করে দেন এবং সকলের ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, সুস্থতা এবং সুস্বাস্থ্য আপনি নসিব করেন। যারা ঋণগ্রস্ত ঋণ আদার ইন্তজাম ফরমায়া দেন। আল্লাহ দুশ্মনদের থেকে হিংসুকদের থেকে হেফাজত করেন। আসমানে জমিনে সব বালা মুসিবত থেকে আমাদেরকে বাঁচান। সব গুনাহ থেকে কামেল তওবা আমাদের নসিব ফরমান। ইস্তেকামত আমাদেরকে নসিব ফরমান। দ্বীনের উপর ইস্তেকামত আমাদেরকে নসিব ফরমান। আল্লাহ আপনার বানায়া জিন্দা রাখেন, যখন দুনিয়ার থেকে উঠাবেন আপনার বানায়া দুনিয়ার থেকে উঠায়। আজকের এই জলসাকে এখানে যে মাহফিল হবে আল্লাহ কবুল ফরমান। আজিমুশান বরকত নূর নাজিল ফরমান। বয়ান করেন ওয়ালাদেরকে বেহতরিন মজমুন আপনার খুশিওয়ালা মজমুন বয়ান করার তৌফিক দান করেন। এই জামিয়াকে তা কেয়ামত পর্যন্ত জন্য কবুল করেন। এর জরুরিয়াতকে গায়বী খাজানা থেকে পুরা ফরমান। তমাম দিনী মাদারিস দিনী মারাকেজ যত দিনী মাদ্রাসা দিনী মারকাজ আছে কবুল ফরমান। প্রতিটি দিনী মাদ্রাসা দিনী মারকাজকে আল্লাহ আহলে সুন্নতের হেদায়েতের মারকাজ রূপে কবুল ফরমান এবং আমাদের আকাবির উম্মতের উলুম ও মারিফার মারকাজ রূপে কবুল ফরমান। সমস্ত এক্সিডেন্ট থেকে আপনি হেফাজত ফরমান, সমস্ত ফেতনা থেকে হেফাজত ফরমান। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে কামিল সেবা দান করেন। আল্লাহ মেহরবান মালিক আমাদের তমাম দোয়া মোনাজাতকে রহমতুল আলমিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল ফরমান, কবুল ফরমান, জরুর বিজরুর কবুল ফরমান, জরুর বিজরুর কবুল ফরমান, জরুর বিজরুর কবুল ফরমান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ।
ترجمان اکابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ میر بانگلہ اردو پرتیٹی بیان بشیر جیکنو پرامتو تھے کے نیومی تو نیز نیز موبائلیر ہواٹس اپے پاور جننو جگازوک کرن ای نمبرے 01715818970 مفتی شہید السلام قاسمی لائیو بیان شنار لنک mixlr.com/khanka-bd اسپیلنگ mixlr.com/khanka-bd অথবা www.khankabd.com। বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম ঠিকানা এবং বাংলার সাথে উর্দু বয়ান পেতে আগ্রহী কিনা। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না, লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দামত বরাকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে, তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে। মহিলাদের জন্য স্বতন্ত্র গ্রুপ রয়েছে যাতে শুধুই মহিলাদেরকে অ্যাড করা হয়।